ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শুক্রবার বেলা ১২টা আর বাংলাদেশ ও ভারতে শুক্রবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খুসরুর রিপোর্ট।
রাশিয়ার ঋণ এবং পরিপূর্ণ তত্ত্বাবধানে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল কাজ রাশিয়ার সরকার নিয়ন্ত্রিত রোসাটম নিউক্লিয়ার কর্পোরেশন এবছরের শেষ নাগাদ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
দেশের বিভিন্ন স্থানে বসবাসকারী কাশ্মীরিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দেশের সমস্ত রাজ্যকে নির্দেশ দিল দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
এছাড়াও রয়েছে আমাদের নতুন আয়োজন আলাপন। আজকের বিষয়, সুন্দরবন সংলগ্ন রামপালে বাংলাদেশ ভারত যৌথ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে বিতর্ক প্রতিবাদ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদে সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। প্যারিসের চ্যাম্পস এলিসিজে গুলির ঘটনায় সম্পৃক্ত এক বেলজিয়ান নাগরিক পুলিশের কাছে ধরা দিয়েছে। বেলজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার আবু ইউসুফ নামের এই বেলজিয়ান পুলিশের কাছে বলেছে সে সামাজিক মাধ্যমে তার নাম সন্ত্রাসী তালিকায় এক নম্বরে দেখে পুলিশের কাছে এসেছে। বিস্তারিত কিছু জানা যায়নি। ইসলামিক স্টেট বলেছে আবু ইউসুফ তাদেরই একজন যোদ্ধা। এদিকে প্যারিস পুলিশ ওই ঘটনায় যে বন্দুকধারী গুলি করে হত্যা করেছে তাকে শনাক্ত করেছে, তবে নাম প্রকাশ করা হয়নি বা বলা হয়নি সে ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত ছিল কিনা তাও নিশ্চিত করা হয়নি। বন্দুকধারীর পরিবারের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উল্লেখ্য, বৃহস্পতিবার প্যারিসের প্রাণকেন্দ্র চ্যাম্পস এলিসিজে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও দুজন আহত হয়েছিল। ১২ বছরে এই প্রথম একজন বন্দীর মৃত্যুদণ্ড দেওয়া হলো আরকানসাস রাজ্যে। মৃত্যুদণ্ড স্থগিত রাখবার অনুরোধ প্রত্যাখ্যান করে সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার রাতে ৫১ বছর বয়সী লেডেন লির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ১৯৯৩ সালে একজন নারীকে পিটিয়ে মারার অভিযোগে তার মৃত্যুদণ্ড দেয়া হয়। লির আইনজীবী বলেছেন, আমরা তাকে নির্দোষ প্রমাণের চেষ্টায় তার ডিএনএ পরীক্ষার আবেদন করেছিলাম। আরকানসায় মৃত্যুদণ্ড কার্যকর করবার জন্যে সেডেকটিভ মেডালোজাম সহ তিন ধরনের ওষুধ ব্যবহার করা হয়। এপ্রিল মাসে ১১ দিনের মধ্যে এই রাজ্যে ৮টি মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজারে শরীফে একটি সেনা স্থাপনায় তালিবান হামলায় অন্তত ৮ জন সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাওলাত ওয়াজিরি একজন সেনা সদস্য নিহত এবং কয়েকজন আহত হবার বিষয় নিশ্চিত করবার পর বলা হয়েছে ৮জন নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আফগান গণমাধ্যমে বলা হয়েছে অন্তত ১০জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সন্ত্রাসীরা সেনাবাহিনীর দুটি গাড়িতে করে এসে ওই ঘাঁটিতে হামলা করেছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেন্টিলনি দুদেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগী হয়ে কাজ করবার প্রতিশ্রুতি করেছেন। এক যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা বৈশ্বিক নিরাপত্তা বৃদ্ধিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। উত্তর কোরিয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে কী করা যায় তা নিয়ে ভাববার কথা বলেছেন। সন্ত্রাস নিরসনে নেটো এবং ইউরোপিয়ান ইউনিয়নকে সহযোগিতার বিষয়েও আলোচনা করেছেন তারা। ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করা অভিবাসী এবং শরণার্থীদের সহায়তায় ইতালির ভূমিকার প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ইউরোপিয়ান সীমান্ত নিরাপদ রাখতে আরও শক্ত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন পাওলোকে। রাশিয়ার ঋণ এবং পরিপূর্ণ তত্ত্বাবধানে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল কাজ রাশিয়ার সরকার নিয়ন্ত্রিত রোসাটম নিউক্লিয়ার কর্পোরেশন এবছরের শেষ নাগাদ শুরু করবার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা থেকে আমির খসরু জানাচ্ছেন বিস্তারিত।
বাংলাদেশও ইতিমধ্যে এ ব্যাপারে অনাপত্তির কথা জানিয়েছে। মূল কাজ শুরুর ক্ষেত্রে রোসাটমের সিদ্ধান্তের ব্যাপারে বাংলাদেশের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী ইয়াফেজ ওসমান ভয়েস অব আমেরিকাকে বলেন, ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ের কাজ সম্পন্ন করছে রাশিয়ার অ্যাটম স্ট্রয় এক্সপোর্ট নামের একটি কোম্পানি। প্রাথমিক কাজ সম্পন্ন হলে রোসাটম তার মূল কাজ শুরু করবে, এটাই স্বাভাবিক বললেন মন্ত্রী। মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ২০১৫ সালের ডিসেম্বরে রাশিয়ার সাথে বাংলাদেশের মূল চুক্তি হয়। আর এবছরের প্রথম দিকে রাশিয়া ১১৩৮ কোটি ডলার ঋণ বরাদ্দ করেছে। বৃহস্পতিবার ভোরের কালবৈশাখী ঝড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বেশ কিছু নির্মাণ কাজ ভেঙে গেছে এবং একটি বড় ক্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সংবাদদাতারা খবর দিয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ৮জনকে নির্যাতন করে হত্যাসহ একাধিক মামলায় খুলনা এবং ঢাকা থেকে ৯ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জহুরুল আলম জানাচ্ছেন ঢাকা থেকে।
পুলিশের তরফে তথ্য জানিয়ে বলা হয়েছে, শুক্রবার বিকেলে জঙ্গি আস্তানা সন্দেহে পোড়াহাটি গ্রামের কয়েকটি বাড়ি ঘিরে ফেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে সেখানে একটি বাড়িতে অভিযান চালিয়ে কাউকে পাওয়া না গেলেও বাড়িটির ভেতরে বোমা তৈরির সরঞ্জাম সহ প্রচুর বিস্ফোরক পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে সংবাদদাতারা জানিয়েছেন, অভিযান চলাকালে সেখানে সোয়াট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের বীরভূম জেলায় দুই দল সন্ত্রাসীর মধ্যে গুলি বিনিময় হয়েছে এবং 8 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গৌতম গুপ্ত কলকাতা থেকে জানাচ্ছেন বিস্তারিত।
শুক্রবার ভোর থেকে দফায় দফায় গুলি এবং বোমা নিয়ে দুই দল দুষ্কৃতীর সংঘর্ষে বীরভূম জেলায় 8 জনের মৃত্যু হয়েছে। বীরভূমের লাভপুর অঞ্চলে ময়ূরাক্ষী নদীর বালিতোলাকে কেন্দ্র করে দুদল দুষ্কৃতীর রেষারেষি ছিল, তারই পরিণামে শুক্রবারের এই সংঘর্ষ। তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং বিজেপি পরস্পর সম্পর্কে অভিযোগ তুলছে, কিন্তু প্রশাসনের মতে এর নেহাতি দুষ্কৃতী দলের লড়াই। গোটা এলাকা শুক্রবার সন্ধ্যায় থমথমে, রাত্রে আবার সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় ত্রস্ত সাধারণ মানুষ। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের একের পর এক বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয়রথের সামনে নিজেদেরকে শোচনীয় পরাজয় দেখে বিরোধীরা বুঝতে পারছেন, জোট গড়ে বিজেপির মোকাবেলার চেষ্টা করা ছাড়া আর কোনো উপায় নেই। উত্তরপ্রদেশে শত্রু ভাবাপন্ন বিরোধী দলগুলো একসঙ্গে কাজ করবার কথা বলছেন। গৌতম গুপ্তের আরেকটি রিপোর্ট কলকাতা থেকে।
2 বছর পরে ঐক্যবদ্ধ বিরোধী প্রার্থী দেয়া যাবে কিনা তার প্রথম পরীক্ষা অবশ্য 3 মাসের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা সম্মিলিত হয়ে প্রার্থী দিতে পারেন কিনা সেখানেই। বিজেপি প্রার্থী কে হবেন তা এখনো জানা যায়নি। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত হওয়ার পর বিরোধী দলগুলি কিন্তু ভবিষ্যতে একসঙ্গে কাজ করবার কথা বলছে, সঙ্গে রয়েছে কংগ্রেসও। মমতা বন্দ্যোপাধ্যায় যে 2 দিন আগেই ভুবনেশ্বরে গিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করে এলেন, তার মধ্যেও বৃহত্তর বিরোধী ঐক্য গড়ার সূচনা দেখছেন অনেকেই। বিহারেও একই ঝোঁক, একদিকে ধর্মনিরপেক্ষ বিরোধী ঐক্য, অন্যদিকে সাম্প্রদায়িক বিজেপি। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের সরকারি সংবাদ সংস্থার খবরে দেশের বিভিন্ন স্থানে বসবাসকারী কাশ্মীরিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দেশের সমস্ত রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে, এমন তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন বিস্তারিত।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ কাশ্মীরিদের নিগ্রহের যে অভিযোগ উঠেছে তার নিন্দাও করেছেন। তিনি বলেছেন, কাশ্মীরিরাও অন্যান্য ভারতীয়র মতোই, তাদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে সবকটি রাজ্যকে নির্দেশিকা পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। সেই সঙ্গে রাজনাথ সিংহ বলেছেন, কয়েকটি জায়গায় কাশ্মীরিদের হেনস্থার কয়েকটি ঘটনা ইতিমধ্যে তিনি জানতে পেরেছেন। তিনি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের আর্জিও জানিয়েছেন। কাশ্মীরি উপত্যকায় সাম্প্রতিক পাথর ছোড়া ও এক নিরাপত্তা কর্মীকে হেনস্থার ঘটনার পরিপ্রেক্ষিতে রাজস্থান ও উত্তরপ্রদেশে কাশ্মীরি পড়ুয়াদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগও উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে রাজনাথ সিং ওই মন্তব্য করেছেন বলেই সরকারি সংবাদ সংস্থার খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বৈঠক করেছেন। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখবার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। দুই নেতা বলেছেন, দুদেশের প্রধান শত্রু হচ্ছে জঙ্গি ও সন্ত্রাসী, তাই সন্ত্রাস এবং জঙ্গিবাদ নিরসনে যা যা করা প্রয়োজন যৌথভাবে তারা তাই করবেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার সর্বসাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানানো হয়েছে। এক বৈঠকে নিরাপত্তা পরিষদ বলেছে, পিয়ংইয়ং ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে ওই অঞ্চলের উত্তেজনা সৃষ্টি করেছে। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার ক্ষেত্রে অযোগ্য ঘোষিত হয়েছেন। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গত সপ্তাহে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খোমেনির নিষেধ সত্ত্বেও তার প্রার্থিতা ঘোষণা করেছিলেন। তার বদলে প্রার্থী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট হাসান রোহানির। সৌদি আরব ইয়েমেনে সেনা অভিযান চালানোর মধ্যে দিয়ে শিশু অধিকার লঙ্ঘন করবার দায়ে সৌদি আরবকে কালো তালিকাভুক্ত করার জন্য জাতিসংঘ মহাসচিবের দরবারে আবেদন জানিয়েছেন 2টি শিশু অধিকার সংগঠন। বৃহস্পতিবার ওয়াচ লিস্ট অন চিলড্রেন এবং আর্মড কাউন্সিল কনফ্লিক্ট সেভ দ্য চিলড্রেন এই আবেদন জানায়। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়াস অ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগ প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র। 2010 সালে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু নিরাপত্তা বিষয়ক দলিল চুরি করে ফাঁস করবার পর থেকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। এই ছিল বিশ্ব সংবাদের খবরগুলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে এবং 1575 কিলোহার্টজে। বিশ্ব সংবাদে যেমনটা শুনেছেন, ফ্রান্সে বন্দুকধারী গুলিতে একজন পুলিশ অফিসার নিহত হন, আহত হন আরও 2 জন। ফ্রান্সের সবশেষ পরিস্থিতি জানতে কথা বলছি লন্ডনে অবস্থানরত আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর সঙ্গে। মতিউর রহমান চৌধুরী, ফ্রান্সের সবশেষ পরিস্থিতি কী? এবং আপনি যেমনটা বলেছেন, পুলিশ হামলাকারীর নাম প্রকাশ করেনি এবং তার পরিচয় নিয়ে আমরা দুটো ভিন্ন মত পাচ্ছি, তার আসল পরিচয় কি এমন কিছু জানতে পেরেছেন?
ধন্যবাদ আপনাকে। পুলিশ অফিসার হত্যার পর ফ্রান্স আসলে থমকে গেছে, আর থেকে গেছে সব নির্বাচনী আমেজ। সবার জানা যে একদিন বাদে ইতিহাসে সবচেয়ে আলোচিত নির্বাচনটি হওয়ার কথা ফ্রান্সে। সেখানে আতঙ্ক ছড়িয়েছে, 50,000 পুলিশ আর 7,000 সৈন্য সেনা সদস্য প্যারিসকে ঘিরে রেখেছে। প্রার্থীরা নির্বাচনী প্রচারণা থেকে বিরত রয়েছেন। বৃহস্পতিবার রাত 9টায় গুলির শব্দে কেঁপে উঠে স্যামস এলিসে এভিনিউ, তখন এলাকাটি ছিল পর্যটকের ঠাসা আর দিক বিদিক ছুটাছুটি শুরু হয়ে যায়। তখন বন্দুকবাজ 6 রাউন্ড গুলি ছুড়ে পুলিশকে লক্ষ্য করে, সঙ্গে সঙ্গে একজন পুলিশ অফিসার নিহত হন আর আহত হন আরো 2 জন। পরে পুলিশের গুলিতে বন্দুকবাজ নিহত হয়। পুলিশ হামলাকারীর নাম প্রকাশ করেনি। মিডিয়ার খবর, হামলাকারী করিম চেরুপি একজন ফরাসি নাগরিক। আর দিনের শুরুতে তার পরিবারের 3 জনকে আটক করা হয়েছে, ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। 2003 সালে পুলিশের উপর নির্যাতনের অভিযোগে এই করিম চেরুপিকে কিন্তু সাজা দেওয়া হয়েছিল। গত ফেব্রুয়ারিতে তাকে আবার গ্রেপ্তার করা হয়, কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি।
আমরা দেখেছি যে ইসলামিক স্টেট এরই মধ্যে দায় স্বীকার করেছে।
ফরাসি কর্মকর্তারা বলছেন যে আসলে তাদের দেশের নাগরিক, এবং তারা নামও বলেছেন যে আসলে তার নাম হচ্ছে করিম চেরুপি। আর আইএস বলছে যে সে হলো বেলজিয়ামের নাগরিক এবং সে হচ্ছে আবু ইউসুফ বেলজিকি। কিন্তু এরা বলছেন যে না, এটার সাথে কোনো মিল নেই, সব তথ্য তাদের কাছে রয়েছে। নিছক রাজনীতি ও প্রচারের জন্য আইএস এর দাবি করছে বলে ফ্রান্সের প্রসিকিউটররা বলে আসছেন, এবং তারা বারবারই কথাটা বলছেন, মিডিয়াতেও তারা বলছেন। নির্বাচন নিয়ে এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে এই নির্বাচনের প্রভাবটা কোন দিকে যাবে, কার উপরে পড়বে।
বিশ্লেষকরা তেমনটা বলছেন যে সবশেষ যে প্যারিস হামলা সেটা নির্বাচনের উপর প্রভাব ফেলবে। এই প্রভাবটা আসলে কোন দলের দিকে যেতে পারে বলে আপনি মনে করছেন?
এখানে ফার রাইট পার্টি মেরিন লিপেন, তিনি এইটাকে সাথে সাথেই কিন্তু তিনি বিদেশিদেরকে হঠাতে বলেছেন, কিন্তু তিনি বলছেন যে এরাই সবচেয়ে দেশের ক্ষতি করছে। আর 2015 সাল থেকে দেশে জরুরি অবস্থা জারি রয়েছে, অনেকগুলো আক্রমণ হয়েছে, মানে হামলা হয়েছে, 230 জন নাগরিককে হত্যা করা হয়েছে এই সময়টাতে। এই সবাই বলছেন যে এইটা যদি বেশি মানে এই কি হয়, কম সংখ্যক ভোটার যদি ভোট কেন্দ্রে যান তাহলে লিপেন হয়তো জয়লাভ করবেন, কারণ আতঙ্ক কাজ করলে তার দিকে লাভ হবে। তো এর জবাব কিন্তু আজকে দিনের শুরুতে মানে প্রধানমন্ত্রী এই জবাব দিয়েছেন। তিনি বলছেন যে আসলে তিনি এটাকে রাজনীতি করার চেষ্টা করছেন, এটা তার বিদেশিরা এর সঙ্গে কোন অবস্থাতেই জড়িত
নয়। Like she does consistently, the National Front candidate is trying to profit politically by using what happened to divide people. She is trying to exploit fear and emotion for political ends.
এই হচ্ছে অবস্থাটা, মানে প্রধানমন্ত্রী জবাব দিয়েছেন যে তিনি আসলে মানুষদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন।
আমরা জানি যে ফ্রান্সে অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছে, তো আপনি কারোর সঙ্গে কি কথা বলতে পেরেছেন এবং সেখানে প্রবাসী বাংলাদেশিরা আসলে কেমন আছে, এমন কোন তথ্য কি আপনার কাছে আছে?
বাংলাদেশিরা সবাই মোটামুটি ভালো আছেন, এখন পর্যন্ত কোনো কারো কি হয়নি, তবে সবাই আতঙ্কে আছেন। যদি ফার রাইট পার্টি জেতেন তাহলে বিদেশি খেদাও আন্দোলন শুরু করার কথা তিনি বলছেন, তাহলে হয়তো বা তাদের মধ্যে আতঙ্ক ছড়াতে, সবাই আতঙ্কিত আছেন এই কারণে, কিন্তু হামলার ব্যাপারে খুব একটা আতঙ্কিত না। তবে ফরাসি কর্মকর্তারা যেটা বলছেন যে 2016 সন থেকেই 15,000 ব্যক্তির উপর তারা নজরদারি করে আসছিলেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
এবার রয়েছে আমাদের নতুন আয়োজন আলাপন। আজকের বিষয়, সুন্দরবন সংলগ্ন রামপালে বাংলাদেশ ভারত যৌথ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে বিতর্ক প্রতিবাদ। সঞ্চালন করছেন রোকেয়া হায়দার।
শ্রোতা বন্ধুরা, আপনারা তাওহিদুল কাছের শুনলেন যে আমাদের আজকের আলোচ্য বিষয়, এবং রামপালের এই বাংলাদেশ ভারত যৌথ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রই নয়, ওদিকে রূপপুরে যে পারমাণবিক প্রকল্প নির্মাণ হবে রাশিয়ার সঙ্গে সহযোগিতায়, আর সে নিয়েও বিতর্ক, প্রতিবাদ এবং সমাবেশ ঘটছে বাংলাদেশের বিভিন্ন এলাকায়। এবং অনেকের মনেই প্রশ্ন, এর পরিবেশের উপরে, জনবসতির উপরে, সাধারণ মানুষের উপরে, বাংলাদেশের উপরে কী প্রতিক্রিয়া, কী প্রভাব পড়বে। আজকে আমাদের আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা থেকে দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যারা এই পরিবেশ এইসব নিয়েই কাজ করছেন। প্রফেসর আনু মোহাম্মদ, যিনি রাজনৈতিক মতাদর্শ সংগ্রামী আপনারা জানেন, অর্থনীতিবিদ, লেখক, সম্পাদক। প্রফেসর আনু মোহাম্মদ, আপনি আছেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় করে যোগ দেওয়ার জন্য। আর অপর লাইনে রয়েছেন মোহাম্মদ বি ডি রহমতুল্লাহ, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এবং তিনি আগে ছিলেন মহাপরিচালক বাংলাদেশ সরকারের পাওয়ার সেল, তাই তো? বি ডি রহমতুল্লাহ, আপনি আছেন? আচ্ছা, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা সময় করে আমাদের সাথে যোগ দিচ্ছেন। আমাদের আলোচ্য বিষয় তো এই বাংলাদেশ ভারত যৌথ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে বিতর্ক প্রতিবাদ চলছে, শুধু তাই নয়, পরিবেশ সংরক্ষণ, জ্বালানি, জনবসতি রক্ষা, সুরক্ষা নিয়ে যারা কাজ করছেন তাদের বিষয় নিয়ে আমাদের আলোচনা। তো প্রথমে আমি প্রফেসর আনু মোহাম্মদের কাছে যাব, যে বর্তমানে এই যে প্রতিবাদ এবং সমাবেশ হচ্ছে, বাংলাদেশ ভারত যৌথ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রই নয়, রূপপুরে পারমাণবিক প্রকল্প নির্মাণ রাশিয়ার সহযোগিতায়, সেটাও এর অন্তর্ভুক্ত। তো আপনার বক্তব্য সংক্ষেপে যদি বলেন।
গতকালই আমাদের একটি বড় মহাসমাবেশ ছিল, এটা ছিল খুলনাতে অনুষ্ঠিত হলো। এটা উপকূলীয় অঞ্চলের, যে উপকূলীয় অঞ্চল এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য সবচেয়ে বড় হুমকির মুখে, ঝুঁকির মুখে, সেই অঞ্চলের মানুষদের একটা মহাসমাবেশ অনুষ্ঠিত হলো গতকাল, এবং সেখানে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি, এবং অনেক ভয় ভীতি, চাপ ইত্যাদি মোকাবেলা করে সেইটাকে অতিক্রম করে মানুষজন এই আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছেন। কারণ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সম্পর্কে দেশে বিদেশে বিশেষজ্ঞদের এবং কাণ্ড জ্ঞান থেকেও এটা পরিষ্কার বোঝা যায় যে এরকম একটা বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের মতো এত ইকোলজিক্যালি সেন্সিটিভ বন, যেটা প্রাকৃতিক সুরক্ষাবাদ হিসেবে বাংলাদেশের ক্ষেত্রে কাজ করে, প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে, সেটা যদি না থাকে তাহলে উপকূলীয় অঞ্চলের কয়েক কোটি মানুষকে, মানুষ পুরোপুরি অরক্ষিত হয়ে যাবে, এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশও অরক্ষিত হয়ে যাবে। সেই কারণে উপকূলের মানুষদের মধ্যে এটি নিয়ে ব্যাপক উদ্বেগ আছে, কিন্তু ভয় ভীতি দেখিয়ে তাদেরকে চুপ করিয়ে রাখার চেষ্টা আছে। তো সেটাকে অতিক্রম করেই গতকাল মহাসমাবেশ হলো, এবং সেখানে এই বিষয়গুলো আলোচনা হয়েছে যে বাংলাদেশে বিদ্যুৎ সংকট সমাধান, সেটা তো সেই সমাধানের কথা বলেই এই সর্বনাশা ঘটনাগুলো ঘটছে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র তার মধ্যে সবচাইতে এখন যেটা নিয়ে কথা বেশি হচ্ছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। বিষয়টা হচ্ছে যে বিদ্যুৎ সংকট সমাধান করার অন্য অনেক পথ আছে, যেটা আমরা বলছি, এবং আমাদের দিক থেকে অনেক রকম প্রস্তাবনাও আছে সরকারের কাছে, কিন্তু সরকারের বিশেষভাবে আগ্রহ ঋণ নিয়ে, ঋণ নির্ভর রামপাল বিদ্যুৎ কেন্দ্র কিংবা ঋণ এবং অনেক রকম ঝুঁকি নির্ভর রূপপুর বিদ্যুৎ প্রকল্প, সেটার সাথে দেশি বিদেশি বিভিন্ন গোষ্ঠীর নানা রকম ইন্টারেস্ট গ্রুপ আছে, কিন্তু দেশের জন্য এবং জনগণের জন্য এবং সামগ্রিকভাবে বৈশ্বিক যে পরিবেশ, সেই পরিবেশের জন্য এই দুটোই খুবই বিপজ্জনক প্রকল্প। সেই কারণে আমরা এর বিকল্প নিয়ে অনেক কথাবার্তা সরকারকে অনেক প্রস্তাবনা দিয়েছি, সরকার এখন পর্যন্ত সেভাবে কাম দেখছে না।
আমি মোহাম্মদ বিডি রহমতুল্লাহর কাছে আসছি যে এটা তো শুধু মানে বিদ্যুতের চাহিদা মেটানোর জন্যই করা হচ্ছে বলে বলা হচ্ছে, কিন্তু জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ যেমন বলেছেন যে এই প্রকল্পের কারণে সুন্দরবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, আর সেটা কি সম্ভব?
সেটা তো সম্ভব না। যে জনাব আনু মোহাম্মদ তো আপনাকে একটু আগে বললেন, যে কয়লা কিন্তু বিশ্বব্যাপী, বিশেষ করে প্যারিস কনফারেন্স যেটা 2015 ডিসেম্বরে স্বাক্ষর করা হলো, সেখানে কিন্তু আজকে যে 2 ডিগ্রি সেলসিয়াস পার ইয়ার যে বেড়ে যাচ্ছে, সেখানে ডিক্লেয়ার করা হয়েছে যে আজকে 90% যে কার্বন এমিট করতেছে, যে পৃথিবীর উষ্ণতা এবং উষ্ণতার সঙ্গে সঙ্গে কি প্রাণ প্রকৃতির পরিবেশ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষের জীবনে ক্যান্সার, অ্যাজমা, হাঁপানি ইত্যাদি সব ধরনের রোগ হচ্ছে, এবং এটিকে কয়লাকে চিহ্নিত করে কয়লাকে ডার্জিয়েস্ট ফুয়েল হিসাবে চিহ্নিত করার পর সমস্ত কান্ট্রি কিন্তু স্বাক্ষর করেছে যে আমরা একটা স্ট্যাগার্ড ইয়েতে বছরে এইগুলা সব কয়লা বন্ধ করে দেব, নতুন কয়লা করবো না। ক্লিয়ার দেখেন যে চায়না যেটা হাইস্ট তার পার্সেন্টেজ অফ মানে পাওয়ার প্রোডাকশন হচ্ছে কয়লা 80%, চীনের হচ্ছে 70%, আর 4টা কান্ট্রি যারা বেশি কয়লা 26% যে পৃথিবীতে কন্ট্রিবিউট করে কয়লা দিয়ে এবং বিশ্বকে আজকে মানে দূষিত করে ফেলছে, অস্ট্রেলিয়া, আমেরিকা, এই 2টা কান্ট্রি। সেই 4টা কান্ট্রি তাদের স্ট্যাগার পলিসি অলরেডি দিয়েছে, দেওয়ার ফলে আজকে ভারতের যে কয়লা এবং ভারতের যে কোম্পানি, ভারত তার স্ট্যাগার্ড প্রোগ্রাম দিয়েছে 2030-তে, এবং ভারতের পত্রিকার মধ্যে আপনিও দেখে থাকবেন যে তারা কিন্তু আর কয়লার নতুন প্রজেক্ট করছে না, পুরনো গুলো বন্ধ করে দেবে। আমরা ভারতের কয়লা, ভারতের মেশিন, এখানে ভারতের একটা স্টেটসম্যান এবং আমাদের এখানে একজন ভারতীয় খুব নবায়নযোগ্য জ্বালানি এক্সপার্ট ছিলেন, উনিও বললেন ভারতের প্রত্যেকটা কয়লা স্টেশনে 2,000 কোটি রুপি তাদের ইনভেস্টমেন্ট আছে, ভারত সরকার এইগুলা বন্ধ করে দেওয়ার যে প্রোগ্রাম নিচ্ছে ওদেরকে তো সামাল দিতে হবে, সামাল তো একসাথে হচ্ছে বাংলাদেশ, কিন্তু আমাদের প্রাণ প্রকৃতি পরিবেশ হারাবে, নদী ধ্বংস হবে, আমরা মরে যাব, কেউ থাকবে না, থাকবে যারা যারা টাকা এর জন্য মেগা প্রজেক্টের নামে যে হাজার হাজার কোটি টাকা অর্থ কামাই করবে, তারা কিন্তু কেউ দেশে থাকার পরিকল্পনা নেই, তাদের বাড়িঘরও এখানে নেই। এটাই সবচেয়ে দুঃখজনক যে তারা ইচ্ছে করে এই দেশটাকে 18,000 মেগাওয়াট দেশ পাওয়ার করার পরিকল্পনা দিয়েছে, এর ভিতরে সুন্দরবন দিয়ে শুরু করেছে, সেন্ট মার্টিন লেগেছে, রাউজেনে যাচ্ছে, পায়রা বন্দরে যাচ্ছে, আর যারা একমাত্র বাংলাদেশ যেখানে সারা বিশ্ব কয়লা ভিত্তিক পাওয়ার স্টেশন বন্ধ করে দিয়েছে। আর আপনি যদি কয়লার কেমিক্যাল অ্যানালিসিসটা দেখেন যে এইটাকে যে শুধু এমনি ডার্টিস্ট ফুয়েল বলা হয় নাই, এটা হচ্ছে যে স্মলার পিপিএম, যেটা 1,17,300 হচ্ছে এটার মানে স্মলার পার্টিকেলস মানে পলিউটেন্ট, আর কোনোটাতে এত নেই, আর সেটা নিয়ে আমরা এতগুলা পাওয়ার স্টেশন বানাচ্ছি। তাহলে এটার উদ্দেশ্যটাকে আমি তো কিছু বুঝতে পারলাম না। এখানে আপনার এই বাংলাদেশের মতো এত ডেভেলপ কান্ট্রি প্লাস এই এত 24,000 কিলোমিটার নদীপথ, ক্রিক্স, দিঘি, সুরভঙ্গা মাটি 100% প্রায় এফেক্টিভ ল্যান্ড, আর এই ল্যান্ডের সব।
আমাদের ফোনে একজন অপেক্ষা করছেন টেলিফোন লাইনে, আমি টেলিফোন কলটা নিয়ে নিই, তাহলে তার প্রশ্ন যদি থাকে সেই প্রশ্নের জবাব আপনারা দেবেন। হ্যালো 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 টেলিফোনে কোনো শ্রোতা আছেন কি? লিয়াকাত আলী নামে কোনো শ্রোতা কি লাইনে আছেন? হ্যালো, না বোধহয় লাইনটা কেটে গেছে, লাইনটা কেটে গেছে, তো আবার যদি করেন। তো আমি এর মধ্যে দেখি আমাদের ফেসবুকে একজন শ্রোতা তিনি লিখেছেন, এবং তিনি বেশ বিশদভাবে লিখেছেন যে আমরা যদি রামপাল, তার নাম তামিম হোসেন, তামিম হোসেন লিখছেন যে আমরা যদি রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে কথা বলি, প্রথমে আমাদের চোখে ধরা পড়ে এই প্রকল্পের ভবিষ্যৎ ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো, আর আমরা যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি দেখা যাবে এখানে 1,320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে, জিডিপি বাড়বে, কর্মসংস্থান হবে, আর যদি নেতিবাচক দিক নিয়ে কথা বলি দেখা যাবে কার্বন নিঃসরণ হবে, বায়োডাইভার্সিটি নষ্ট হবে, সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, আর ইন্ডিয়ান প্রফিট বেশি পাবে, যেমন ভারত 10% ঋণ দিয়ে তারা 50% বিদ্যুৎ পাবে। তো প্রকল্পে বলা হয় সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ইউজ হবে, যা কিনা ভারত এবং অস্ট্রেলিয়া থেকে সরবরাহ করা হবে, যা মাত্র 10% যে দূষণ পলিউশন সেটাকে হ্রাস করতে পারবে। তো সেই পরিপ্রেক্ষিতে বলা যায় যে 90% দূষণ থেকে যাবে। আর তাই তামিম হোসেন যেমন লিখছেন ফেসবুকে যে বলা যায় এই প্রকল্পের ভবিষ্যৎ পজিটিভের চেয়ে নেগেটিভই বেশি প্রভাব ফেলবে। তো এখন উনি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে থেকে লিখেছেন, ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে বোধ হয় পড়াশোনা করেন তামিম। তো তামিম হোসেনের এই বক্তব্য, আনু মোহাম্মদ আপনি কতটুকু মানে মনে করেন যে উনি তো বেশ মানে 10%
তামিম হোসেন পর্যবেক্ষণের মধ্যে তো অনেকখানি সত্যতা আছে। তো এখানে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যেটা একটা পজিটিভ সাইড হিসেবে সাধারণভাবে বলা যায়, কিন্তু আমার
কর্মসংস্থান হবে,
আমার যেটা মনে হয় যে এই বিদ্যুৎ উৎপাদন টেকনিক্যালি ফিজিবল হবে না, কারণ ওইখানে আপনার টেকনিক্যালি এটা কন্টিনিউ করা সম্ভব হবে না ভবিষ্যতে, কারণ ওইখানে যে নদী, যে আমরা যদি নদীর বিভিন্ন ওইখানকার বিভিন্ন নদীর কানেকশনগুলো দেখি, প্রচুর নদী, ক্রমাগত ড্রেজিং করতে হবে, ক্রমাগত ড্রেজিং করে ওই জাহাজ চলাচল নিশ্চিত রাখতে হবে। এখন ধরেন 500 টন 1000 টন এরকম এক একটা জাহাজ চলে এখানে, আর এই প্ল্যান্ট হলে সেখানে প্রতিদিন 12-13 হাজার টন কয়লা ওখানে পরিবহন করতে হবে। সেই পরিবহন নিশ্চিত করতে গেলে পশুর নদী বর্তমানে যে ধরন আছে সেটা রাখা যাবে না, এবং সেই নদীর পানি দূষণ এবং অন্যান্য মধ্যে দিয়ে তো সুন্দরবন যাবেই, কিন্তু মাঝখান থেকে এই সুন্দরবন শেষ হয়ে যাবে এবং বাংলাদেশ একটা ভয়ঙ্কর যে ক্ষতিটা পূরণ করা সম্ভব হবে না কখনো, সেরকম একটা জায়গায় পৌঁছে যাবে।
আমরা আবার টেলিফোন বাজছে, দেখি টেলিফোনটা নিয়ে নি। হ্যালো
হ্যালো
হ্যালো, কে বলছেন? সেটা নির্মাণ নিয়ে বিতর্ক। তো এখন আমাদের যারা প্যানেলে আছেন দুজন বিশেষ অতিথি, প্রফেসর আনু মোহাম্মদ এবং মোহাম্মদ বিডি রহমতুল্লাহ, তো ওনারা আপনার জবাব দেবেন। আপনার প্রশ্ন বা মন্তব্য কি বলেন তো?
আমি বলতে চাচ্ছি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে বাংলাদেশে দুইটা জিনিস আছে যেটা আল্লাহ পাকের তৈরি, একটা হলো কক্সবাজার সমুদ্র বন্দর আর একটা হলো বাংলাদেশের সুন্দরবন। আমরা বাংলাদেশের মানুষ অবশ্যই চাই এই দুইটা জিনিস, সুন্দরবন এবং বৃহত্তর সামুদ্রিক বন্দর, এই সমুদ্র সৈকত, এগুলো বাঁচিয়ে থাকার জন্য আমাদের বাংলাদেশের মানুষের জন্য। সরকার গতকালকে সরকার বিবিসির একটা সাক্ষাৎকারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন যে পানি, নদীর পানি ব্যবহারের কারণে এবং ওই এলাকার মানুষের বিদ্যুতের জন্য ওই প্রকল্প হচ্ছে। এটা ঠিক আছে, এটা মানুষের স্বার্থে হচ্ছে, কিন্তু তারপরেও সরকারকে এই সুন্দরবন বাঁচানোর জন্য আমাদের যে 90% যেগুলো দূষিত জিনিস থাকে,
দূষণ থাকে,
এই সরকার যদি এই সুন্দরবনকে বাঁচাইয়া যে আমাদের উপকারের জন্য, মানুষের উপকারের জন্য সরকার কি পদক্ষেপ নিলে সেটা আগামীতে করতে পারবে, যেটা মানুষের জন্য ক্ষতি হবে না, এবং আমাদের সুন্দরবন যেটা আল্লাহর পক্ষে দেওয়া জিনিস বাংলাদেশের কাছে আছে, সেই জিনিস কিভাবে রক্ষা হবে সেটাকে আগে রক্ষা করে তারপর সেটাকে
তার মানে
করা যায় সেটা।
হ্যাঁ লেখা তালি, আপনি যেটা বলতে চাচ্ছেন যে এর বিকল্প কি, সুন্দরবন রক্ষা করে কি ধরনের বিকল্প প্রস্তাব মানে দেয়া যায় যাতে বিদ্যুৎ উৎপাদনের জন্য সুন্দরবনকে ব্যবহার না করে, রামপালে সেটা না করে বা যেভাবেই হোক, এর বিকল্প প্রস্তাবটা কি, বিকল্প ব্যবস্থাটা কি, সেটাই তো আপনার প্রশ্ন। আচ্ছা, তো আনু মোহাম্মদ আপনি বলবেন?
হ্যাঁ,
আমি দুজনের কাছে আসছি। হ্যাঁ বলুন।
হ্যাঁ, সুন্দরবনকে ক্ষতিগ্রস্ত না করে
বিদ্যুৎ উৎপাদনের বহু পথের কথা আমরা সরকারকে বলেছি। যেমন এখানে একটা যে গতকাল মন্ত্রী মহোদয়ের যে কথা রেফারেন্স দিলেন যে কথা নিষেধ, এই বক্তব্যটা সরকার থেকে প্রচার করা হচ্ছে বিভিন্ন ভাবে যে ওই এলাকা দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য এটা করা হচ্ছে।
আর বলতেন যে সুন্দরবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না,
এর চাইতে বড় অসত্য আর কিছু হতে পারে না। কারণ বাংলাদেশে বড় বড় যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট থাকে, সেই পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন করা হয় ওই অঞ্চলে সরবরাহের